দরবার তব বড়ই আলিশান গো আমার খোঁজা হয়নি কখনো বঞ্চিত ভিখারী তোমার খোঁজা আমার খোঁজা পিয়া আমার খোঁজা পিয়া
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা মদনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠান আমার খাজা ভারতের রাজা এর পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে আপনাদের সবাইকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ওরস মোবারক উপলক্ষে অসংখ্য মোবারকবাদ। তো আসুন আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানে শরিক হই, সাথে কিছু ভালো ভালো নিয়ত সামিল করে নেই। আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামতি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা শিক্ষণীয় বিষয় আসবে তার উপর ভরপুর আমল আমরা করবো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার সিরাতের যে অংশ নিয়ে আজকে আলোচনা হবে তাও মনোযোগ সহকারে শ্রবণ করে আমল করারও নিয়ত করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের সাথে অতিথিরা আছে এবং সেই সুবাদে আজকে আছে আমাদের সেটের মধ্যে আমাদের আরাফাত ভাই। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
আপনি কেমন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরাফাত মাদানী ভাই আছেন আমাদের সাথে এবং সেই সাথে আমার সেলিম ভাই। হুজুর কেমন আছেন? বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আমার খাজা পিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির কি গুরুত্বপূর্ণ বাণী ছিল, উনি নসিহত কি করেছেন আমাদের জন্য, ওনার মুরিদদের জন্য, ওনার মহব্বতকারীদের জন্য, মুসলিম উম্মার জন্য কী কী নসিহত উনি করে গিয়েছেন, কী কী বাণী উনি দিয়েছেন, এবং ওনার যে বাণী দিয়েছেন তা দ্বারা আমরা কীভাবে উপকার লাভ করতে পারি, কীভাবে উপকৃত হতে পারি, এবং কোন দিকে চললে আমরা খাজা পিয়া রহমতুল্লাহি তাআলার এই বাণীগুলোর উপর আমল করতে পারি, সে সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জাবাজের আজকে আমরা আলোচনা শুনবো। আসুন, যেহেতু সেলিম ভাই আছে, শুরুতে ওনার কাছ থেকে একটি কালাম সামিল করি, এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের দিকে অগ্রসর হব। জি হুজুর।
صلى الله عليك يا يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا يا رسول الله وسلم عليك يا حبيب الله সুনর মদিনা অমর প্রণর মদিনা সুনর মদিনা অমর প্রণর মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিলে ভুলব না ভুলতে পারে না ভুলিলে ভুল ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুন্নর মদিনা আমার প্রাণের মদিনা, সুন্নর মদিনা আমার জনের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরীল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরীল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরীল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবে, নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবে, নবীর চুয়াই হলে তুমি শাহে মদিনা, নবীর চুয়া হলে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতেও তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মুওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতেও তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মুওয়াল্লার চেয়ে তুমি তুমি হও, খোদার সৃষ্টিতেও তুমি শ্রেষ্ঠ ভূমি হও, নবীর চুয়া হলে তুমি শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুন্নর মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা শোক নিব কিন্তু তোমায় ভুলতে পারি না শোক ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না
মাশাআল্লাহ মারহাবা মারহাবা আমরা নাতে মুস্তাফা শুনে নিলাম তো আজকে ইনশাআল্লাহ আজাওয়াজাল আমরা খাজা পিয়া আলাই রহমাতুর রহমানের শেষ যে বিষয় সেটি নিয়ে ইনশাআল্লাহ আজাওয়াজাল অনুষ্ঠানকে শেষ করে দিব তো শুরুতে আমি আরাফাত ভাইয়ের কাছে যাব যে আমার খাজা পিয়া রহমাতুল্লাহি তাআলা আলাই এর বাণী তো অনেক ছিল কিন্তু কোন কোন বাণী নিয়ে আমরা আলোচনা করব সেটাও দেখব আর সব বাণী নিয়ে হয়তো আজকে আলোচনা করা সম্ভব নাও হতে পারে তো আসুন শুরুতে আমরা আরাফাত ভাইয়ের কাছে যাই জিজু
بالله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله پاک رب العالمين এই দুনিয়ার মধ্যে যত নবীগণ পাঠিয়েছেন রাসূলগণ পাঠিয়েছেন মানুষকে হেদায়েতের জন্য তারা অবশ্যই আপন আপন আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু পেয়েছেন তা বর্ণনা করে গিয়েছে এভাবে নবীগণদের পরে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওনার পরে আর তো কোনো নবী আসবে না নবীর যে তবকা সেটা যে শেষ আমাদের নবী শেষ নয় এরপরে কিন্তু আল্লাহর ওলিগণ এরা সাহাবায়ে কেরামগণ সাহাবায়ে কেরামের পরে তাবিয়াগণ তবে তাবিগণ এবং করে করে আল্লাহর ওলিগণ এই দিনের খিদমত আঞ্জাম দিচ্ছেন এবং তারাই এই দিনের কাজ করে যাচ্ছেন এবং তারাই দিনের যে জ্ঞান তাদের মুলফুজাতের মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে দিয়ে গিয়েছে এভাবে যদি থেকে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও অনেক কিছু অনেক আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে যা কিছু পেয়েছেন মানুষের কাছে বর্ণনা করে দিয়েছে এভাবে খাজা গরিব নবাস রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর ওলিদের মধ্যে অন্যতম একটা নক্ষত্র শুধু তাই নয় উনি তেমন একজন ব্যক্তি যাকে হাসানি হুসাইনি উভয় দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আওলাদ হিসেবে আমরা জানি আর আসলে ওনাদের মুলফুজাত নিয়ে যদিও বা আমরা কিছু বলার চেষ্টা করছি বাস্তবিক পক্ষে আমরা কোনো এর লায়েক নয়
যোগ্য নই
কারণ কি উনি হচ্ছেন এমন একজন সত্তা যিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যার কপাল মোবারক এই লেখা উঠেছে হাবিবুল্লাহ মা তাফি হুব্বিল্লাহ
ওই হাই হাই
আল্লাহ তাআলার বন্ধু আল্লাহ তাআলার মহব্বতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো বাস ওনাদের ফয়েজ পাওয়ার উদ্দেশ্যে আমাদের আজকে এই আয়োজন গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার অবশ্যই অনেক অনেক বাণী রয়েছে ওনার যারা মুরিদগণ রয়েছেন ওনার সম্পর্কে অনেক বর্ণনা ওনার অনেক কালামকে ওনারা একসাথে করার চেষ্টা করেছেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক কালামকে একসাথে করেছেন এবং বিভিন্ন মজলিসে যেমন কি আজকে আমরা হয়তো যারা দাওয়াত ইসলামীতে রয়েছে তারা হয়তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া যে মাদানী মুজাকারা করে তাকে এটা দেখে অবশ্য তো আমরা দেখি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া কি দিয়ে বিভিন্ন সময় কোরআন হাদিস থেকে কথা বলে এবং নিজে অনেক কিছু নসিহাতমূলক কথা বলে বিভিন্ন মাসাইল মাসাইল তদ্রুপ প্রত্যেক জামানায় কিন্তু এভাবে আল্লাহর ওলিগণ যারা এসেছেন তারা কিন্তু তাদের মুরিদদেরকে নিয়ে তাদেরকে যারা মহাব্বত করত তাদেরকে নিয়ে এভাবে বসতেন বসে তাদেরকে দিন ইলম এগুলো দান করতেন কোরআন থেকে হাদিস থেকে বিভিন্ন মুলফুজাত দ্বারা দণ্ড করতেন বিভিন্ন ইলমে হাকিকত মারফত অর্থাৎ ইলমে শরিয়াত এগুলোর মাধ্যমে যেন মুরিদ যেন আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে যা কিছু দরকার এগুলো এক এক সময় এক এক বিষয়ে আলোচনা করে তাদের জাহির বাতিনকে পরিষ্কার করে আল্লাহ তাআলার দরবারে সে পেশ করতে নিজেকে পেশ করতে পারে সেভাবে মুলফুজাত পেশ করতে তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক মুলফুজাত অবশ্যই বর্ণনা করেছে যেগুলোর মাধ্যমে যেন মুরিদরা আশিকরা যেন অন্তরকে পরিষ্কার করে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার সাথে কানেকশন সম্পর্ক এটা যেন করতে পারে তো কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি এভাবে অনেক কথাকে তিনি একসাথে করেছেন তো তার কিছু আলোচনা দলিলুল আরিফিন কিতাব এক নাম কিতাব যে নামে দলিলুল আরিফুন নাম যে কিতাব রয়েছে এর মধ্যে অনেক কিছু বর্ণনা এসেছে। তার থেকে কিছু কথা প্রথমে একটি বিষয় আলোচনা করার চেষ্টা করব, যার মধ্যে বলা হচ্ছে হাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা বললেন, কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে নামাজ ব্যতীত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে না।
জি বেশক,
মানে আল্লাহ তাআলার নৈকট্য যদি কেউ হাসিল করতে চায় তাহলে নামাজ হচ্ছে অন্যতম একটি মাধ্যম। আচ্ছা, এরপর তিনি এটাও বলেন, নামাজ এটাই হচ্ছে আল্লাহ তাআলার মিয়ারাজ, যেটা হাদিসে পাকে এসেছে আসসালাতু মিয়ারাজুল মুমিনিন। আমরা কিন্তু সকলেই জানি নামাজ মুমিনদের জন্য মিয়ারাজ, হাদিসে পাকে এসেছে, এবং আল্লাহর ওলিগণ তাদের মুরিদদেরকে এটা তালিম দিতেন, শিক্ষা দিতেন, যেন নামাজের প্রতি যত্নবান হয়। আচ্ছা, এরপর তিনি এটাও বললেন যে নামাজ এটা হচ্ছে একটা রাস, একটা গোপন বিষয়, যেটার মাধ্যমে বান্দা তার রব তাআলার সাথে কথা বলে। নামাজের মাধ্যমে বান্দা তার রব তাআলার সাথে কথা বলে। তো নামাজ এটা এত গুরুত্বপূর্ণ, এটার বর্ণনা আসলে কোরআনে পাকে ধরতে গেলে তো কোরআনে পাকে নামাজের গুরুত্ব অনেক অনেক এসেছে। এটা ছাড়াও আমরা যদি দেখি, তিনি এই নামাজের বিষয় তিনি আরও বললেন যে হযরত আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার একটা বর্ণনা দিয়ে এটা বললেন যে আসমান থেকে দুইজন ফেরেশতা নিচে জমিনের মধ্যে আসে, একজন কাবা শরীফের ছাদে বলন্দ আওয়াজে, একেবারে বড় আওয়াজে সে এটা বলে, এই লোক সকল, এই জিন সকল, আমরা সকলেই জানি আল্লাহ তাআলা যে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন কাদেরকে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতিকে এবং জিন জাতিকে। এই ফেরেশতার বিষয়ে কি বলা হচ্ছে, এই ফেরেশতা বলে কি বলে, এই লোক সকল, এই জিন সকল, শুনো আর বুঝে নাও, যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরজ নামাজ আদায় করে না তো সে আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকে না।
বেশক,
আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে সে থাকে না, সে শয়তানের হাতে চলে যায়, শয়তান তাকে যেমন ইচ্ছে তেমন করে ব্যবহার করে। আর বলা হচ্ছে এভাবে আরেকজন ফেরেশতা আসে, সে কোথায় আসে, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রওজে আকদসের ওখানে, ওখানে এসে ওই ফেরেশতা এটা বলে, তোমরা শুনো এটা বুঝে নাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত যে আদায় করে না সে আল্লাহ রাসূলের শাফাআত থেকে সে বঞ্চিত হয়ে যায়। অতঃপর এভাবে তিনি এই মুরিদদেরকে যেটা করতেন, এমনও বলা হচ্ছে একবার ওনার এক মুরিদ উযু করতেছিল, তো উযু করতে এখন আঙ্গুল খিলাল করে না, তো আঙ্গুল খিলাল একটু অবহেলা দেখা গেল, যখন অবহেলা দেখা গেল তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন, আঙ্গুল খিলাল করা এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নতে মুবারাকা। আমি এটা বুঝতে যাচ্ছি, আমরা অনেক সময় মানে ছোটো বিষয় ভেবে অনেক কিছুকে ছেড়ে দিই, কিন্তু আল্লাহর ওলিদের আদত সেটা না, আল্লাহর ওলিদের আদত হচ্ছে সরকার সাল্লাহ সুন্নত মুবারাকা নিজের মধ্যে বাস্তবায়ন করত, আবার মুরিদের মধ্যে আশিকদের মধ্যে কখনো যদি কোনো কিছু সেভাবে কি দেখতেন, কোনো কমতি দেখতেন, সাথে সাথে এটা নসিহাত করতেন, এটা নিজের মলফুজার দ্বারা ধন্য করতেন যে এটা করো, কারণ কি এটার মধ্যে নিয়ামত রয়েছে, এটা করো। তো তদ্রুপ তিনি বললেন যে আঙ্গুল খিলাল করো, কারণ কি আঙ্গুল খিলাল করা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুন্নাত। শুধু তাই নয়, তিনি এটাও বললেন যে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আঙ্গুল খিলাল করার বিষয়ে সাহাবাই কিরামদেরকে তাকিদ দিতেন। আবার তিনি এটাও বললেন যে যেই ব্যক্তি উযুর সময় আঙ্গুল খিলাল করে তাহলে এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শাফাআত তার জন্য নসিব হবে।
আল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহু রাহমা, মাশাআল্লাহ।
তো এভাবে সরকার সাল্লাল্লাহু তাআলা এর সুন্নতের প্রতি আমরা যদি দেখি ওনার, আসলে এটা তো আমরা একটা উদাহরণস্বরূপ পেশ করলাম ওনার কথা থেকে, কিন্তু আমরা যদি দেখি ওনার পুরোটা জীবনই তো আল্লাহ রাসূলের সুন্নত মুবারকের উপরে, আর ওনার ভক্ত যারা রয়েছেন, ওনার মুরিদান যারা রয়েছেন, তাদেরকেও এ বিষয়ে নসিহাত করতেন সবসময় সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপর থাকার জন্য। আর নামাজের বিষয়, ফরজের বিষয়, এটার গুরুত্ব তো শুনে আমরা যেটা শুনেছি শুধু তাই নয়, এছাড়াও উনি আরও অনেক জায়গায় এই নামাজের বিষয়ে অনেক কথা বলেছেন। তো এভাবে আমরা যদি দেখি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই উযুর বিষয়ে যেহেতু কথা এসে গেছে, উযুর বিষয়ে একটা কথা বলি, হুজুর বিষয় শেখেন, তিনি এক জায়গায় বললেন যে যে যখন মানুষ সে পবিত্র অবস্থায় উজু করে শুয়ে পড়ে, পবিত্র অবস্থায় উজু করে শুই, তো তখন বলা হচ্ছে এটা কিন্তু এমন একটা বিষয় না, এটা আসলে সত্যি আমি যখন স্টাডি করলাম আমার থেকে অনেক আনন্দ লেগেছে যে এরকম একটা জিনিস আমরা তো অনেক সময় শুনি যে উজু করে শোয়া এর মধ্যে ফজিলত অনেক, কিন্তু যখন এটা শুনলাম এর মধ্যে মানে আলাদা একটা ফিলিংস হলো যে আসলে এটা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা আল্লাহর ওলিদের থেকে পাওয়া যায়, কোনো সাধারণ থেকে পাওয়া যায় না। তো কি বললেন? তিনি বললেন যে যখন কোনো মানুষ সে যখন উজু অবস্থায় রাতে শুই তখন তার রুহটা ফিরিস্তা আরশের নিচে পর্যন্ত নিয়ে যায়।
সুবহানাল্লাহ।
তার রুহটা যদি উজু অবস্থায় থাকে আরশের নিচে পর্যন্ত নিয়ে যায়, আর সেখানে হুকুম হয়, সেখানে একটা নির্দেশ হয় তাকে নতুন লেবাস পরিয়ে দাও, আর তাকে সে রু যেন সাজদা করতে পারে আল্লাহ তাআলার দরবারে সেটার ব্যবস্থা করা হয়। এটা কার জন্য? যে উজু অবস্থায় শুই। আর বলা হচ্ছে যে ব্যক্তি উজু ছাড়া রাতে শুয়ে যায় তার অবস্থা কীরকম? বলা হচ্ছে তার রুকে প্রথম আসমান পর্যন্ত নেওয়া হয়, আর নেওয়া হয় না, প্রথম আসমান পর্যন্ত নেওয়া হয়, আর নিয়ে সেখানে বলা হয় এই রুকে আবার কী করে দাও, দুনিয়ার মধ্যে পাঠাই দাও। কারণ কি বলতে, এই রুটা এখনও এটা লায়ক হয় নাই, এটার উপযুক্ত হয় নাই, সে যে আল্লাহ তাআলার দরবারে আরশের এখানে যাবে আর সেখানে আল্লাহ তাআলাকে সিজদা করবে সেটা লাইক এটা হয় নাই। তো এটা থেকে তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা এটা হচ্ছে আল্লাহর ওলিগণ আসলে ওনারা এমন এমন নসিহাত করতেন মুরিদদেরকে যেন অল টাইম এই আশিকিনরা আল্লাহ তাআলাকে পায়, খুব নিকটে খুব সহজে যেন আল্লাহ তাআলাকে পেয়ে যায়। আজকে দেখেন আসলে উজু করে শোয়া, উজু করে রাত্রে ঘুমানো, এটা কি কোনো কষ্টকর বিষয়? কোনো কষ্টকর বিষয় না, কিন্তু এর মধ্যে কী নিয়ামত যে লুকিয়ে আছে আমরা হয়তো অনেকে জানি না। আর সাথে সাথে এটাও বলবো আসলে উজুর এটা যে এত গুরুত্বপূর্ণ, আমরা উজু কিন্তু প্রায় করি, আমরা প্রত্যেকে নামাজ পড়ি, উজু করি, যারা কোরআনে পাক তেলাওয়াত করার সময় উজু করি। তো এখন উজু করার সময় কেউ যদি বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে এর কিন্তু আলাদা ফজিলত,
জি জি,
কেউ যদি বিসমিল্লাহ বলে এর কিন্তু আলাদা ফজিলত, আর এগুলো যদি না বলে শুধুমাত্র, কেউ যদি উজু করে বলা হচ্ছে শুধুমাত্র এগুলো যদি না বলে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাই, বিসমিল্লাহ বলে নাই, তাহলে সে যতটুকু দুইল যতটুকু সে দৌত করলো ততটুকু পবিত্র হবে, কিন্তু সে যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করে তাহলে তার একেবারে পুরো অঙ্গ পবিত্র হয়ে যাবে, আর বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে ফিরিস্তারা সওয়াব লিখতে থাকবে। তো সেই জন্য আমরা যখনই উজু করি না কেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কমাসকম পুরো যদি পড়তে না পারি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলাদিনের ইসলাম যে একটা পুরো একটা উজু দোয়া, এটা যদি পুরো পড়তে না পারি কমপক্ষে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এটা অভ্যাস করে নিতে পারি। এভাবে করে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতে কারিমা এটা আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করতে, মূলফুজাত তো শুনেছি কিন্তু সাথে সাথে এটাও নিয়ত করিনি না নিজের মধ্যে এটা বাস্তবায়ন করার মাধ্যমে, সেটা দর্শকবৃন্দকে আমি বলবো আমরা এটা নিয়ত করিনি। তো এখানে সাথে সাথে এটাও বলবো আমরা কিন্তু শুনেছি আঙ্গুল খেলাল করা অনেক সময়, কিন্তু এটা আমাদের চেন দর্শকবৃন্দ এটা হয়তো এটা অবশ্যই মানবে যে আমরা উজু করার সময় কিন্তু অনেক সময় আঙ্গুল খেলালের বিষয়ে তাওয়াজ্জু থাকে না, কিন্তু এটাও আল্লাহর রাসূলের সুন্নত মোবারকা। তো সুতরাং এদিকেও কিন্তু দৃষ্টি দেওয়া দরকার।
আসলে দর্শক আমরা অনেকেই মিসকনসেপশনের মধ্যে থাকি যে আল্লাহর ওলিদের শানে অনেক সময় অনেক ধরনের বিয়াদবিমূলক কথা বলে থাকি, কিন্তু দেখুন আল্লাহর ওলিদের শান কেমন, বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য নামাজের তাগিদ দিতেন, বান্দাকে নবীর সাথে মিলিয়ে দেওয়ার জন্য সুন্নতের তাগিদ দিতেন, আর অথচ আমরা যারা না বুঝনেওয়ালা যারা অবুঝ তারা আজকে আল্লাহর ওলিদের শানে আমরা গুস্তাকি করে বেড়াচ্ছি। কিন্তু আমার খাজা পিয়া আলী রহমাতুর রহমান সবসময় মানুষের ভালো চেয়েছেন, কল্যাণ চেয়েছেন, মানুষকে কীভাবে হেদায়াত দেয়া যায়, হেদায়েতের পথে আনা যায় সে চেষ্টা করেছেন। দেখুন না একটা মুসলমানের জন্য সর্বপ্রথম যে ইমানের পর যেটা সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, এবং সেই নামাজের তাগিদ আমরা শুনেছি যে খাজা পিয়া দিয়েছেন। আমাদের উচিত যারা দর্শক আছি আমরা কিন্তু নামাজের প্রতি এখনও উদাসীন, আমরা যাতে পাঁচ ওয়াক্তের নামাজই হয়ে যায় এবং এমন হয়ে যায় যে সুন্নত যাতে আমাদের কাছ থেকে না ছোটে। নামাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হুজুর সুন্নতকে আমরা অলসতার বশত ছেড়ে দেই, যেগুলো নামাজের মধ্যে সুন্নত আছে। হ্যাঁ, সুন্নত
এগুলো যেহেতু আল্লাহর রাসূল সুন্নতে কারিমা,
হ্যাঁ,
এটা অবহেলা করা কিন্তু উচিত না। আচ্ছা, এখানে একটা বিষয়, খাজা গরিব নাস রহমতুল্লাহ তাআলা এই যে মজলিসগুলো বসতো, একবার এরকম কথা হচ্ছিল মানে কেউ নামাজকে অনেক সময় হয় না নামাজ দেরি করে পড়ে, কেউ নামাজকে দেরি করতে করতে এমন দেরি করলো যে সে নামাজের সময়টাই কি চলে গেল,
কাজা হয়ে গেল,
কাজা করে ফেললো। তো হাজা গরিব নাসর রহমতুল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির জন্য তো মানে সুসংবাদ যে সময়ের মধ্যে নামাজটা পড়ে নিয়েছে, এ তো সে খুশকিস্মত। আর যে আমি সারমর্ম বলছি, তো এরপর উনি বললেন আর যে ব্যক্তি এরকম অবহেলা করতে করতে নামাজটা কাজা করে ফেলল তার প্রতি হাজারো লাখ আফসোস,
বিশ হাজার আফসোস,
এক জায়গায় বিশ হাজার আফসোস, আবার অন্য জায়গায় হাজারো লাখ আফসোস। এভাবে কি তিনি এটা আফসোসের কথা বললেন? এ খাজা গরিব নাসর রহমতুল্লাহ তাআলা উনি প্রায় তো 81 বছর উনি এ শুধু এগুলার মতো দিনের কাজের মধ্যে তিনি লেগেছিলেন, 81 বছর প্রায় লেগেছিলেন ছোটো থেকে। তো আর উনি বলতেছে লাগাতার 8 বছর মনে হয় লাগাতার যতটুকু স্মরণ পড়তেছে একটা সময় হবে, উনি বলতেছে আমি আমার পীরের এমন খিদমত করেছি, এমন খিদমত করেছি, না ঘুমের দিকে তাকিয়েছি, না খানার দিকে, না কি কোনো কিছু না, মানে সর্বদা অল টাইম তিনি পীরের খিদমতে লেগেছিলেন। আর বলা হচ্ছে বলছেন যে এটার কারণে আমার পীর আমার উপর এমন খুশি হলো আর আমাকে এমন নিয়ামত দান করলো যে নিয়ামতের ইন্তিহা মানে শেষ কোথায় আমি দেখতে পারতেছি, এত নিয়ামত দ্বারা ওনাকে দণ্ড করেছেন।
বেশক আসলে দর্শক, এখানে আরেকটা বিষয় আমি বলতে চাইবো, অ্যাড করতে চাইবো সেলিম ভাই, সেটা হচ্ছে কোনো বান্দা আল্লাহর ওলি কখনোই পৌঁছতে পারবে না, আল্লাহর ওলির মর্যাদায় কখনোই পৌঁছতে পারবে না যতক্ষণ না সে আল্লাহ পাকের ফরজকে আদায় করবে না, নবী পাক আলাইহিস সালামের সুন্নতকে আদায় করবে না। আমার খাজা পিয়া নিজে আদায় করেছেন এবং ওনার মুরিদদেরকে এবং বান্দাদেরকেও নসিহতের মাধ্যমে শিখিয়েছেন। আপনার কাছে আসবো, খাজা পিয়ার কিছু বাণী শুনবো।
প্রথমত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলিদের তাজকারা করার সুযোগ করে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলার নেক বান্দাদের আলোচনা তারাই করতে পারবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবে। তো দেখুন লিয়াকত ভাই, মাশাআল্লাহ, আমার আরশাদ মাদানী ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন
যে
আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কিছু এমন কিছু উপদেশ মূল্যবান বাণী আমাদেরকে শুনিয়েছেন যেটা মুসলমান হিসেবে, ওনার ভক্তি হিসেবে, মুরিদ হিসেবে, মুহিববিন হিসেবে আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের মধ্যে কল্যাণ বয়ে আনবে এমন। আমরা যদি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির যে হায়াতে জিন্দগি পেয়েছেন ওটা যদি দেখি, পুরো জিন্দগি হচ্ছে আমাদের জন্য উপদেশ বাণী। আচ্ছা, এক দ্বিতীয়ত যেহেতু আমার আরফাত ভাই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির যে প্রথম যে উপদেশ বাণী তুলে ধরেছেন নামাজের ক্ষেত্রে, দেখুন নামাজ এটা আছে, পাশাপাশি আরেকটি উপদেশ তুলে ধরেছেন ওযুর ক্ষেত্রে। আর ওই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির উপদেশ বাণীকে, ওই অমূল্য রত্নকে আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নত আমাদেরকে কীভাবে শিক্ষা দিচ্ছেন, মুসলমান জাতিকে কীভাবে শিক্ষা দিচ্ছেন এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মুসলমানদেরকে কীভাবে শিক্ষা দিচ্ছেন। আপনি যদি দেখেন আমাদের 72 নেক আমল রিসালা যেটা রয়েছে, এর মধ্যে একটি প্রশ্ন আছে, আপনি কি অধিকাংশ সময় অজু অবস্থায় ছিলেন আজকে? দেখেন যে এটা বোঝাতে যাচ্ছি, কারণ এটা হয়তো বা আলোচনার প্রেক্ষাপট অনুযায়ী হয়তো স্মরণ নাও থাকতে পারে, যেহেতু স্মরণ আসছে সেই জন্য বলে দিলাম যে আমার আমির আল সুন্নত আমাদেরকে কোন শিক্ষাগুলি দিচ্ছে, যেই আদর্শ, যে শিক্ষা আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি দিয়ে গেছেন এবং আমল করেছেন ওই শিক্ষাই আমাদেরকে দিচ্ছেন। দেখেন আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওযুর ব্যাপারে যেটা আসলো, নামাজের ব্যাপারে যেটা আসলো, একইভাবে আলোচনা আমার মাদিনা দেখেন 72 নেক আমল রিসালার মধ্যে দেখেন আমার আমির আল সুন্নত প্রশ্ন করেছেন আজকে কি আপনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়েছেন কিনা, আচ্ছা নামাজের আগে পরে যে সুন্নতগুলি রয়েছেন, নফল নামাজগুলি রয়েছেন, তাহাজ্জুদের নামাজ রয়েছেন, আওয়াবিল ইশরাক চাষের নামাজ রয়েছেন, যে এই নামাজগুলি আমরা পড়ছি কিনা, অথচ আমরা আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলা হেফাজত করুক, আমরা শুধুমাত্র কিছু মানুষ আছি ফরজ নামাজ ব্যতীত অন্যগুলি পড়ি না, ছেড়ে দিই, কারণ এটা সুন্নত লাগবে না, মানে মানে সহজ মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে আল্লাহ তাআলাকে রাজি করেছেন এবং যেই মলফুজাত, যে উপদেশ বাণী আমাদেরকে দিয়ে গেছেন নামাজের ক্ষেত্রে, ওইভাবে সহিহ শুদ্ধভাবে সুন্দরভাবে পবিত্রতার সাথে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। দেখো তাই আমরা যদি আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির যে মলফুজাত উপদেশ বাণী যদি দেখি, তার মধ্যে একটি হয়তো আমরা শুনেছি, আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা আল্লাহ তাআলার রহমত তালাশ করি, কেন আমরা উদাহরণ দিই, কথায় কথায় বলি আল্লাহ পাক এর নাম মুবারক হচ্ছেন রহমান, রাহিম, গফুরুর রাহিম, উনি মাফ করে দিবেন, রহমত করবেন, দয়া করবেন। আর অনেক মানুষ এমনই আছে আমরা যে এটা একটা কোরআন পাকের আয়াত, এটা সাধারণ মানুষেরই জানা আছে যে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা রহমত থেকে আমাদেরকে নিরাশ না হওয়ার জন্য। এটা আমরা কি দিই উদাহরণ দিয়ে থাকি, কেন আল্লাহ এটা বলেছেন আল্লাহ তাআলা।
জি
দেখুন, আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উপদেশ বাণীর মধ্যে একটি উপদেশ বাণী হচ্ছে, তিনি বলছেন সেই দুর্ভাগা ব্যক্তি, সেই দুর্ভাগা ব্যক্তি যে সর্বদা বদ আমল করতে থাকে, যে সর্বদা বদ আমল করতে থাকে আর মনে করে সে আল্লাহর একজন মকবুল বান্দা। তো লিয়াকত ভাই, এটা আমাদের জন্য, সকলের জন্য এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপদেশ বাণী। আজকে আমরা নিজেদেরকে নেককার মনে করছি, কিন্তু আমি তো জানি আমি কতটুকু গুনাহগার, আমি তো জানি আমার আমল কেমন
কেমন। হ্যাঁ,
ঠিক আছে না? এখান থেকে আমরা কিছু মাদানিফুল নিতে পারি। যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি কথা এভাবে বলেছেন, তিনি বলছেন হযরত সাইয়েদুনা ইয়াহিয়া বিন মুয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার নিকট বড় ধোঁকা হচ্ছে, আজকে যারা বর্তমান সময়ে আমরা গুনাহ করছি আল্লাহ তাআলার রহমতের আশা করছি তাদের উদ্দেশ্যে বলছেন, আমার নিকট বড় ধোঁকা হচ্ছে ক্ষমা পাওয়ার আশায় লজ্জিত না হয়ে বরং কোনো লোক গুনাহের দিকে আরো বেশি অগ্রসর হতে থাকা। আজকে আমরা গুনাহকে সহজ মনে করে ফেলেছি এবং এই যে গুনাহের কারণে আমাদেরকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, আল্লাহ তাআলার পানা লিয়াকত ভাই, আমার আরফুল মাদিনী হুজুর আছেন, যদি ভুল হয় আমাকে সংশোধন করে দিবেন, অনেক আমরা এই মুসিবত অর্থাৎ জাহান্নামের আযাবকে আমরা হালকা মনে করি, দেখা যাবে ঠিক হয়ে যাবে, এটা আমরা সহ্য করবো, এই ধরনের কথা আমরা বলে ফেলি, এরকম হয়ে থাকে। তো এই ধরনের জাহান্নামের আযাবকে হালকা মনে করা শরীয়তের দৃষ্টিকোণে যারা মুফতি কিরাম আছেন, যারা আমাদের পথ প্রদর্শক আছেন, ওনারা এটার ফতোয়া কি এটা লিখেছেন, আফমাদের নজর আছেন, এটা সংশোধন করবেন। তো যারা জাহান্নামের আযাবকে হালকা মনে করে এটা কুফরি বলেছেন। তাহলে দেখেন এই যে এই কুফরির মতো গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, কেন ওই যে বদ আমল করতে এসে করতে এসে আবার বলতেছি, বলছি যে না আল্লাহ তাআলা তো রহমানুর রহিম, গফুরুর রহিম, মাফ করে দিবেন নিঃসন্দেহে।
অনেকে তো আমরা কুফরি কি সেটাও জানি না,
যে জানি না। তাহলে এখানে বলা হচ্ছে সে বড় ধোকার মধ্যে আছে, সে বড়
ধোকার
মধ্যে আছে যে গুনাহের কাজ করতেছে কিন্তু আল্লাহ তাআলার নেকির কাজ করার পরিবর্তে, ভালো আমল করার পরিবর্তে আল্লাহ তাআলার রহমতের আশা করে। আচ্ছা, এরপর আনুগত্য পরিহার করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে ভরসা করা, আনুগত্য করছে না, যে আমার আফরত মাদানি যে বলেছেন, আমার খাজে গরিবে নামাজ রহমতুল্লাহ তাআলা আলাইহি নামাজ পড়ার জন্য বলেছেন। আর আমরা এটাই জানি ইমানের পরে এবং ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় নম্বর যেটা স্তম্ভ সেটা হচ্ছে নামাজ।
বেশক
আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি বলেছেন নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে এবং কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, যার খুলাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি ফরজ ইবাদত পছন্দ।
বেশক,
ঠিক আছে না? আর আমরা ওই আল্লাহ তাআলার আনুগত্য করার পরিবর্তে যে হুকুম বিধান রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে, ওই বিধান আমল করার পরিবর্তে, মানার পরিবর্তে আমরা কি করছি, আল্লাহ তাআলার যে নৈকট্য, জান্নাত পাবো, দয়া পাবো, এটার আশা করছি। আচ্ছা, জাহান্নামের বীজ বপন করে, তিনি বলছেন জাহান্নামের বীজ বপন করে জান্নাতের ফসলের অপেক্ষা করা, এটা হচ্ছে বড় ধোঁকা। আমরা করছি গুনাহের কাজ, আমরা সবাই জানি গুনাহের কাজ করলে, ইসলাম বিরোধী কাজ করলে, শরীয়ত বিরোধী কাজ করলে, এক কথাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী কাজ করলে আমরা কোথায় যাব, জাহান্নামে যাব। এটা সহজ বিষয়, একদম সহজ বিষয়, সকলের সামনে মানে পানির মতো সহজ। গুনাহের কাজ করলে কোথায় যাব, জাহান্নামে যাব। আর নেকির কাজ করলে আল্লাহ তাআলার দয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের বদৌলত কোথায় যাব, জান্নাতের মধ্যে যাব। আর তিনি বলছেন যে আমাদের অবস্থা এমন, আমি দুনিয়ার মধ্যে, এটা আখিরাতের শস্যক্ষেত্র বলা হয়েছে, দুনিয়াটা হচ্ছে কি আখিরাতের শস্যক্ষেত্র, আর এই শস্যক্ষেত্রের মধ্যে আমরা বীজ বপন করছি গুনাহের বীজ, আর আশা করছি জান্নাতের ফসল পাওয়ার জন্য।
অনেকে তো বলছে যে হুজুর আমার নীতি তো ঠিক আছে,
আল্লাহ আকবার, নীতি আসলে
আমার অন্তত ঠিক আছে, কলব তো পরিষ্কার আছে,
পরিষ্কার আছে,
কাজ এটা করলে সমস্যা কি?
আসলে লিয়াকত ভাই, যার ভিতরে যেটা আছে এটা প্রকাশ হয় তার আমলের মাধ্যমে। আপনার অন্তরে বলছেন আপনি, আপনার অন্তর ঠিক আছে, আপনার অন্তর যদি ঠিক থাকতো তাহলে আপনি খারাপ কাজ কেন করলেন?
যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন অনেক জায়গায় এখন দেখা যায় যে ছেলে মেয়ের অবাধ মেলামেশা, ঠিক আছে, মানে এটা এখন আমাদের সমাজের জন্য একদম নর্মাল বিষয়,
নর্মাল বিষয়।
তো অনেক জনকে যখন আমরা বুঝাই যে এটা ইসলামে নাজায়েজ, মাহারাম নন মাহারামের যে বিষয়টা, তো অনেকের ক্ষেত্রে প্রশ্ন বা অনেকের ক্ষেত্রে উত্তর এটা উঠে আসে যে হুজুর আমাদের অন্তর তো কোনো খারাপ ধারণা আসতেছে না, আমাদের অন্তর তো খারাপ দিকে ঝুঁকতেছে না, আমরা এমনি আমাদের প্রয়োজনীয় তাগিদে আমরা বা পড়ালেখার তাগিদে আমরা কথা বলছি, এ করছি সেই করছি। তো এই ক্ষেত্রে আপনারা কি বলবেন যে এটা তো আসলেই গুনাহের কাজ, মানে নন মাহরামদের সাথে কথা বলা, তাদের সাথে উঠা বসা করা, আপনার অন্তর যতই পরিষ্কার থাকুক, এক্ষেত্রে কি এটা মানে এই ক্ষেত্রে মানে আপনি কি বলতে চাইবেন?
শরীয়তে যেটা বিধান, জি, আমার
একটা কথার কথা মনে করেন, আল্লাহ তাআলা মদকে হারাম করেছে,
সুদ ঘুষ
এটাও হারাম, ঘুষ এগুলা হারাম, এ ধরনের যা কিছু হারাম রয়েছে, হ্যাঁ, তারপর মিথ্যা এটাও হারাম,
গান বাজনা
এগুলোও হারাম। এখন আপনি এক একটা হারাম করবেন, আর আপনি যদি এটা বলেন তাহলে তো নিয়ত ভালো,
নিয়ত ভালো।
তো প্রথম কথা হচ্ছে
আমি মসজিদে দিচ্ছি,
আপনি কি এটা কখনো কোথাও পেয়েছেন যে ভালো নিয়তে মন্দ কাজ করার অনুমতি আছে?
নিয়ত
নেই, আপনার নিয়ত ভালো আমরা তখনই মানতে পারবো যখন আল্লাহ তাআলা যেটাকে শরীয়তে যেটাকে মানতে বলেছেন সেটাকে যদি আপনি মেনে নেন, সেটাকে অ্যাকসেপ্ট করেন আপনার অন্তরে, সেই নিয়তে ভালো নিয়তে এটাকে অ্যাকসেপ্ট করা, এটা হচ্ছে ভালো নিয়ত।
হুজুর আপনার অন্তর যতই পরিষ্কার হোক, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞার উপর আপনি কিভাবে আমল করবেন?
হতে পারে না কখনো। যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোরআন হাদিস থেকে উলামায়ে কিরামগণ শরীয়তের মধ্যে যেটা পেয়েছে সেটা যখন আপনাদেরকে বলেই দিয়েছে, আমাদেরকে জানিয়ে দিয়েছে, এটা আমাদের উপর আবশ্যক যে আমরা এটাই মানব, এবং এটার মেনে এটাকে কিভাবে মানতে পারি সেটা মানার জন্য নিজের অন্তরকে পরিষ্কার করে সেটা মানার জন্য বলা হয়েছে। আপনি সেটাকে নিজের ইচ্ছা মতো মেনে নিজের অন্তর পরিষ্কার, এটা তো কখনো হতেই পারে না।
ওই যে ঘুরে ফিরে ওই কথা যে আল্লাহ তাআলা তো রহমানুর রহিম,
জি,
মাফ করে দিবেন,
জি। এরপর তিনি বলছেন গুনাহ করতে থাকবে। এখন আমাদের অবস্থা এমন, আমরা গুনাহ করছি,
জি।
তো উনি বলছেন গুনাহ করতে থাকবে অথচ আকাঙ্ক্ষা করবে নেককারদের ঘর জান্নাত, আমাদের অবস্থা এমন। আচ্ছা, এরপর তিনি বলছেন ভালো আমল না করে বরং ভালো প্রতিদানের আশা করবে। ওই যে রহমানুর রহিম, রহমত পাওয়ার যেগুলি মাধ্যম হাজি গরিবে নামাজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ওটা আমরা নিচ্ছি না, ওটা আমরা করছি না, কিন্তু এর বিপরীত করে যে কাজ থেকে করতে নিষেধ করেছেন, দেখেন আল্লাহর ভলিরা, এটা সত্য, আল্লাহর ভলি হওয়ার মূল যেটা মাধ্যম ছিল সেটা হচ্ছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পরিপূর্ণ আদর্শ। কারণ যে আল্লাহর ভলি হক্কানি, আল্লাহর ভলি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শের বাইরে চলে না। হক্কানি রব্বানি জানে আল্লাহর ভলি, আল্লাহ তাআলার নেক বান্দা, তারা চেষ্টা করে পরিপূর্ণভাবে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলার জন্য,
আসলে
ইসলাম মোতাবেক চলার জন্য।
এর মধ্যে একটা বিষয় যেটা বুঝে আসে,
জি,
যে বাস্তব পক্ষে এটাই তাকওয়া, এমন একটা বিষয় না,
জি,
তাকওয়া আল্লাহ তাআলার ভয়। কোরআন পাকে কিন্তু অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ
ইত্তাকুল্লাহ
ইত্তাকুল্লাহ, এটা আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলাকে ভয় করো। আর তাকওয়া এমন একটা বিষয়, বান্দার মধ্যে যখন তাকওয়া থাকে না, সে কিন্তু প্রতিটি কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি তলব করে। আমার নিয়ত কিরকম সেটা বড় কথা না, আমার কাজের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা এটা আমাকে দেখতে হবে। তাকওয়া থাকলে, ভয় থাকলে তখন সে খুঁজবে যে আমার এই কাজের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কি আছে। আর যদি তাকওয়া না থাকে, ভয় না থাকে, তখন তো সে বাস যে কোনো উপকার সেটাকে করার জন্যে, যে কোনো গুনাহের কাজও করার জন্য বিভিন্ন বাহানা দিবে। আমার নিয়ত আপনার নিয়ত এগুলো কেউ দেখতেছেন, কিন্তু আপনি কি করতেছেন এটা কিন্তু দেখতেছে। শরীয়তের ফতোয়া জাহিরের উপর, প্রকাশের উপরে লাগে,
জি, বাতিনের উপর,
জি, অন্তরের উপর নয়,
জি, সেটাই। আরেকটা বিষয় হচ্ছে যে বাস প্রকৃত খোদাভীরু সেই যে আল্লাহ পাকের ফরমানের উপর লাভ, আল্লাহ বলে দিয়েছেন এটা হারাম, বাস হারাম, আল্লাহ পাক এটা হালাল করেছেন তো হালাল।
এখানে আমিরা রাসুল তো বলেন না, ছোট থেকে ছোট গুনাহ সেটাকে যেন
না করি,
কেন এই বয়ে হতে পারে এটার কারণে আল্লাহ তাআলা বাস জাহান্নামে যদি দিয়ে
পাকড়াও করে ফেলতে পারে,
এটা এটার কারণে, এটা যদি এই ছোট থেকে ছোট গুনাহ এটা যদি পাকড়াও হয়ে যায় আল্লাহ তাআলার দরবারে, আবার ছোট থেকে ছোট নেকি
ছেড়ে
ছাড়ি, কেন হতে পারে এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সফলতা দিবেন, আমাকে আল্লাহ তাআলা কামিয়াবি দিয়ে দিবেন।
আসলে আসলে দর্শক, আসলে আমাদের উচিত যে নেকি না ছাড়া গুনাহ না করা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সেলিম ভাইয়ের কাছে আসবো আবার ইনশাআল্লাহ আজাল হুজুর, আমাদের একটি প্যাকেজ আছে, সেই প্যাকেজটি অনুষ্ঠানে শামিল করব, জি, প্যাকেজটি চালিয়ে দিবেন।
এখন যাব আনা সাগরে, যা আমার হাজার মুরিদ একটি পাত্রে নদীর পানিকে ভরে নিয়েছিলেন, সেই নদীও দেখব। এবং এই কারামত শুনব। এখন আমি আজমির শরীফে রয়েছি আর এমন মর্যাদা সম্পন্ন একটি নদীর তীরে রয়েছি। আপনারা দেখছেন হয়তো এটা বিশ্বের বৃহত্তম পুকুরের মধ্যে, অর্থাৎ বৃহত্তম একটি হ্রদের মধ্যে অন্যতম একটি হ্রদ বা পুকুর। এটাকে এখন লেক বলা হয় এবং এর মধ্যে অসংখ্য মাছও রয়েছে। এই লেকের আরেকটি বিশেষত্ব হচ্ছে হজায় হজা গান হজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির সেই মহান কারামত। আজও লোকেরা এখানে এই লেকে জিয়ারত করার জন্য আসে, আর এটা স্মরণ রাখবেন আজমির শরীফে হজায় হজা গান হজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলহির যে রহমতপূর্ণ মাজার রয়েছে, এর প্রায় 2-2.5 কিলোমিটারের দূরত্ব এই লেকটি। প্রিয় দর্শক শ্রোতা, খোয়াজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলহির কতিপয় মুরিদ একবার আজমির শরীফের প্রসিদ্ধ লেক আনা সাগরে, অর্থাৎ এখানে গোসল করতে আসলো। ও মুসলিমরা যা তাদের শত্রু ছিল, এরা দেখে চিৎকার করতে লাগলো যে এসব মুসলমান আমাদের হ্রদকে, আমাদের পুকুরকে অপবিত্র করছে। অতঃপর সে মুরিদগণ ফিরে গেলেন আর সমস্ত ঘটনা খোয়াজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলহির খিদমতে আরজ করলেন। তিনি রহমতুল্লাহ আলাই একটি পাত্র, অর্থাৎ পানি রাখার একটি মাটির পাত্র তার খাদিমকে দিয়ে নির্দেশ দিলেন যে যাও এটা সেই লেক থেকে বা সেই পুকুর থেকে ভরে নিয়ে আসো। খাদিম এখানে এসে সেই পানির পাত্র পুকুরে ডুবালেন। একটু চিন্তা করুন, এটা কত বড় লেক, এখানে যতগুলো পানি রয়েছে সব পানি সেই পানির পাত্রের মধ্যে চলে আসলো। মুসলিমরা পানি না পাওয়ার কারণে খুবই অস্থির হয়ে গেল। সেই যুগের লোকদের তখন ফোটা ফোটার পানির খুবই প্রয়োজন ছিল। এই পূর্ণ পুকুর আমার খোয়াজার মুরিদের পানির পাত্রে চলে আসে। এখন সেই লোকেরা লজ্জিত হলো আর খোয়াজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ খিদমতে উপস্থিত হলো আর এসে আরজ করলো, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন। এখন খোয়াজা সাহেব দয়াপূর্ণ অন্তর আর বরকত দান করার জন্য নিজ খাদিমকে বললেন, যাও এই পাত্রটির পানি আবার সেই লেকে সেই পুকুরে ঢেলে দিয়ে আসো। খোয়াজার নির্দেশে সেই খাদিম পানিগুলো ঢেলে দিল, কুদরতিভাবে আবার পরিপূর্ণ পানি হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ প্রায় 800 বছর হয়ে গেছে এই ঘটনার, তবে আজও এই পুকুর তেমনইভাবে ভরা অবস্থায় রয়েছে, জিয়ারতকারী এর বরকত অর্জন করে। সুবহানাল্লাহ। হে তেরি জাত আজব বেহের হাকিকত প্যারে, হে তেরি জাত আজব বেহের হাকিকত প্যারে, কিসি তেই রকনে পায়া না কনারা তেরা, হজায় হিন্দ ও দরবার হে আলা তেরা। একটু কাছ থেকে দেখুন এখানে অনেক মাছও রয়েছে।
মাশাআল্লাহ, আমরা সেই আনা সাগরকে দেখেছি যে আনা সাগরকে ঘিরে আমরা খাজা পিয়া আলাইহি রহমাতুর রহমানের অনেক বড় একটি কারামত ছিল। তো আল্লাহ পাক আমাদের সবাইকে দরবারে খাজার হাজিরি নসিব করুক এবং সেখানে গিয়া খাজা পিয়া আলাইহি রহমাতুর রহমানের রওজায়ে মুবারকের জিয়ারত এবং যে যে মুকাদ্দাস মাকাম সেখানে আছে এবং ওনাকে ঘিরে যে যে কারামতের যে বিষয়গুলো ওখানে আছে সেগুলো জিয়ারত করার আমাদের তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আমরাও যাবো একদিন খাজা পিয়া আলাইহি রহমাতুর রহমানের দরবারে। অনেকে কল করেছেন, আমাদেরকে কলগুলো শামিল করবো। জি, নাচ শুনতে চেয়েছে মাশাআল্লাহ। আজকে তো সব সেলিম ভাইয়ের পালা, নাত কালাম মান কাবাদ যাই শোনাবে সেলিম ভাই শোনাবে ইনশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমি বন্দর থেকে বলছি, আমি একটা নাচের আসর শুনতে চাই, ভাগ্য আমার ইচ্ছা করে আমার প্রিয় নবী।
আচ্ছা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি, নেক্সট কল।
আব্দুল মান্নান চট্টগ্রাম মানোয়ার থেকে, আমি একটা নাচের আসর শুনতে চাই, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে।
মাশাআল্লাহ, আনোয়ারা থেকে কল করেছিলেন, আনোয়ারা থেকে মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমি আরিফ আল মুস্তাকিন বলছি পঞ্চগড় থেকে, আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা খানের মদিনা।
আচ্ছা, এটা তো শুরুতেই পড়া হয়ে গেছে, ইনশাআল্লাহ আবারও কখনো সুযোগ হলে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। অনেকে ফেসবুকে কমেন্ট করেছেন মাশাআল্লাহ, অনেকে সালাম দিয়েছেন। শরীফ ভাই আছেন আমাদের সাথে, উনি বলছেন যে সুন্দর আলোচনা। তো অনেকে অনুরোধ করেছেন হুজুর, কিছু অনুরোধও সামিল করে। আচ্ছা, একজন অনুরোধও করেছেন যে হযরত শাহজালাল রহমাতুল্লাহি তাআলা আলাইহির মানকাবাত, এটাও শুনতে চেয়েছেন অনেকে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
লে দিল কিসি কো সুনাবো, আপকে হোতে হুবে হালে দিল কিসি কো কে হোতে হুয়ে কিউ কিসি কে দর পে জায়ে আপো কে হোতে হুয়ে মে
মাইনো দিনে হাসায়া
خواجہ معین الدین حسن چڑے بونا کو بھو تو مرے دامن چڑے بونا کو بھو تو مرے دامن یا خواجہ معین الدین حسن یا خواجہ معین الدین حسن ہو کے تم آتے فدا مورے مونے پران دھن ہو کے تم آتے فدا مورے مونے پران دھن یا خواجہ معین الدین حسن یا خواجہ معین
نے حسن
جے دی کے تا کئی دھورا تے آمی جے نہ خواجہ شدھو تو ماں کے دے کی جے دی کے تا کئی دھورا تے آمی جے نہ خواجہ شدھو تو ماں کے دے کی جینو خواجہ شدو تو ماں کے دیکھی حک امارو پور ہو کے امارو پور دایا ایمان یا خواجہ معین الدین حسن یا خواجہ معین الدین حسن چھڑے بونا کو بھو تو مرے دامن چھڑے بونا کو بھو تو مرے دامن یا خواجہ معین الدین حسن جھوٹے نہ کبھی تیرا دامن یا خواجہ معین الدین حسن یا خواجہ معین الدین حسن یا خواجہ معین الدین
حسن ایک کتھا نہ بولے نئے آج کے ہمار خوب اچھے کرچے আর মানে আমি চাইছি যে এটা না বলে যাতে না থাকি সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করি, আমরা অনেকে না বুঝে মানে না বিবেচনা করে বিবেক দিয়ে না দিয়ে অনেক ধরনের মানে অনেক এমন এমন বাজে কথা বলে ফেলি যেটা আমার ইমানেরও খাতরা হতে পারে না। হুজুর আল্লাহর ওলিদের সামনে যদি আমি বিয়াদবি করি, যদি এমন
যদি হতে পারে মানে চ্যান দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন,
জি
আগে হয়তো অনেকে শুনেছে বা শুনে নাই, গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং ওনার দুই বন্ধু ওনারা যে এক আল্লাহর ওলির জিয়ারত করতে গেলেন, যে আল্লাহর ওলির শান এমন ছিল ওনাকে আল্লাহ তাআলা এমন তাকত এমন কারামত দিয়েছেন, উনি হঠাৎ করে উপস্থিত হতে পারতেন আর হঠাৎ করে গায়েব হয়ে যেতে পারতেন। তো এখন ওনারা তিনজনে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং ওনার দুই সঙ্গী সহ ওনার জিয়ারত করতে গেলেন। এখন তিনজনের মধ্যে তিনটা আশা, একজনের মধ্যে আশা ছিল যে যে বাস ওনাকে আমি এমন প্রশ্ন করব যাতে উনি কি জবাবে দিতে না পারে, আরেকজনের মধ্যে আরেকটা এরকম প্রশ্ন রিয়া ছিল, আর গোসে পাক রহমতুল্লাহ তাআলার মধ্যে ছিল যে বাস আমি ওনার জিয়ারত করবো, ওনার থেকে দোয়া নেব, ওনার ফয়েস নেব। এটা এখন ও যার একেবারে নিয়ত বেশি খারাপ ছিল ইবনে সাকা, তো এর বিষয়ে সে আল্লাহর বলি উনি যখনই উপস্থিত হলেন তো বললেন তুমি এরকম অন্তরে আমার বিষয়ে এরকম আশা করে এসেছ আর এরকম প্রশ্ন নিয়ে এসেছ, যাও তোমার প্রশ্ন এটা তোমার জবাব এটা আর তুমি শুনে রাখো, তোমার আমি দেখছি ও দূরভবিষ্যতে তুমি ইমানের অবস্থায় ইন্তেকাল হবে না, তুমি বেইমান হয়ে মারবা। আর সত্যি সে ইবনে সাকা বেইমান হয়ে কিন্তু সে দুনিয়া থেকে গিয়েছে। আর আরেকজন ব্যক্তি যিনি গিয়েছেন গোসে পাক রহমতুল্লাহর সাথে, ওনার বিষয়ে বলেছেন যে উনি একটু দুনিয়াদার হয়ে যাবেন, তো উনি সেটাই হয়ে গেল। আর গোসে পাক রহমতুল্লাহ তাআলা উনি যে আদব করে গিয়েছেন ওনার বিষয়ে বলেছেন যে আমি দেখছি তুমি অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত পেয়ে তুমি এটা ঘোষণা করছো যে আমার কদম সমস্ত আল্লাহর ওলিদের কদমের উপর।
সুবহানাল্লাহ,
ঠিক এই গোসে ফাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো পর তো এর মধ্যে ওলামা ইকরামগণ বলেন এটা হচ্ছে অন্যতম একটা কারণ হচ্ছে আদব।
বেশক,
আল্লাহর ওলিদেরকে আদব করা। একটা কথা বলি, আপনি যদি আল্লাহর ওলিকে আদব করেন, যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে তাদেরকে যদি আদব করেন, যারা আলেমে দিন আছে তাদেরকে যদি আদব করেন, ক্ষতি তো কোনো কিছু নাই, আপনার লাভই না। আর যদি আপনি বেয়াদবি করেন কোনো তো লাভেই নাই, ক্ষতি আর ক্ষতি।
বেশক বেশক, আসলে
আপনি আদব করতে পারেন না পারেন, বেয়াদবিতে কিন্তু বেঁচে থাকেন।
জি,
আদব করতে পারেন না পারেন, ঠিক আছে। যদি আপনার কোনো কারণে আপনি আদব করতে পারতেছেন না, আপনার সেরকম আকীদা আপনার অন্তরে সেরকম মহাব্বত আসছে না, ঠিক আছে বুঝলাম, তো আপনি কমস কম বেয়াদবিতে কিন্তু বেঁচে থাকেন, কমস কম নিজের ইমানটাতে হেফাজত করেন। আপনি যদি বেয়াদবি থেকে বাঁচেন আপনার ইমানটা হেফাজত থাকবে। আর যদি আপনি আল্লাহ না করুন যদি বেয়াদবি করেন তাহলে হতে পারে ইমান হারা হয়ে ইন্তেকাল হবে।
দর্শক, এটাই বলতে চাচ্ছি যে আসলে আমরা অনেক সময় না বুঝে না চিন্তা করে অনেক সময় আল্লাহর ওলিদের শানে গোস্তাকি করে থাকি। একটা কথা বলতে চাইবো যে খাজা পিয়া রহমাতুল্লাহি তাআলার ট্রান্সমিশন করছি, নিশ্চয়ই উনি এমন কোনো ব্যক্তিত্ব হবেন যাকে নিয়ে আমরা আলোচনা করছি, না হয়তো ইনার ডঙ্কা, ইনার আলোচনা, ইনার প্রচার প্রসার কেন হয়েছে। নিশ্চয়ই উনি এমন কোনো সত্তা যার মানে সত্তার উপর অনেকের নাজ হয় যে আমি এমন ব্যক্তিত্বের সাথে সম্পর্ক রাখি।
90 লাখ
মুসলমানকে হুজুর আমরা আমরা আমি আমি এটা এটা চিন্তা করছি যে আমি কি 9 জন মানুষকেও নামাজি বানাতে পেরেছি, 9 জন নয় একজনকেও কি নামাজি বানাতে পেরেছি, মুসলমান তো দূরে থাক, একজনকেও কি আমি মানে মাথায় অন্তত টুপি দিয়ে মসজিদে পাঠাতে পেরেছি।
না, অনেকে বলবে যে আমাদের তো অনেকে মোবাইল লিখেও দেখছেন, তো বলবো আমরা তো অনেককে নামাজি বানিয়েছি অনেককে, এটা বলা হচ্ছে স্বাভাবিকভাবে।
আমি যারা যারা মানে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচারণ করে
পার্সেন্টেজ অনুসারে যারা নামাজি বানাই অন্য কাউকে অনেক কম পার্সেন্টেজ ধরাই যায় না।
আর এগুলো তো আমাদের দাওয়াত ইসলামীতে আসার কারণে মন মানসিকতা সৃষ্টি হয়েছে।
এত প্রতিদিন এখানে আহমদ মাদিন হুজুর আছেন, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলার সাথে আমাদের কোনো রক্ত সম্পর্ক আছে?
কোন নাই,
এটা বাস্তব সত্য। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে আমাদের কোনো রক্ত সম্পর্ক নেই, কিন্তু এরপরও আমরা ওনার প্রশংসা করছি, ওনার জীবনী নিয়ে চর্চা করছি, ওনার উপদেশ বাণীগুলি আমরা শ্রবণ করছি, মানুষদেরকে উপদেশ দিচ্ছি। কেন, এটার কারণ কি? আমার আফমাদিন হুজুর আছেন, একটি বর্ণনা এভাবে আসছে, আল্লাহ তাআলা যখন নাকি কোনো বান্দাকে মহাব্বত করে, ভালোবাসে, খোলাসা টান্স করছি, তখন আল্লাহ তাআলা আসমানের ফিরিস্তাদের মধ্যে ঘোষণা করে দেন যে হে আমার রহমতের ফিরিস্তা, নূরের ফিরিস্তা, শুনো, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, মহাব্বত করি। আচ্ছা, এইভাবে আসমানের ফিরিস্তা সৃষ্টি জগতের মধ্যে মানে এইভাবে ধাপে ধাপে সবাইকে ঘোষণা করে দেন যে যে আমি আল্লাহ তাআলা এই বান্দাকে মহাব্বত করে ভালোবাসি, তোমরাও মহাব্বত করে ভালোবাসো। তাহলে এই যে আজকে যে আমরা করছি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের উপর দয়া হয়েছে, কারণ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের বংশের কেউ না, আমাদের রক্ত সম্পর্ক কেউ না, কিন্তু এরপর আমরা ওনার উরুস পালন করছি, ওনার ফাতিহা করছি, ওনার জন্য ইসালা সওয়াব করছি, বিভিন্ন ইবাদত আমরা করছি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। যে উপদেশ উনি আমাদেরকে দিয়ে গেছেন আমরা ওই মোতাবেক নিজেদের জীবনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। এর মূল কারণ হচ্ছে কারণ আল্লাহ তাআলা আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইকে মহাব্বত করেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
বেশক,
তাহলে যেখানে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইকে আমার আল্লাহ তাআলা মহাব্বত করেন, ওখানে কি আমার নবীকে বাদ পড়বে? নিঃসন্দেহে আমার নবী অবশ্যই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইকে মহাব্বত করেন। এভাবে এই যে কথাটা আমরা বোঝাতে চাচ্ছি আজকে, যারা আমরা বর্তমান সময়ে যেটা আপনি তুলেছেন কথা, আমার আসান মাদিনী হুজুর কিছু সুন্দর একটা উপমা দিয়েছেন, যারা আজকে আমরা বর্তমান সময়ে আল্লাহর ওলিদের সামনে বিয়াদিবি করি, আল্লাহর ওলিদেরকে তাজিম করি না, রেসপেক্ট করি না, তাদের জন্য আমি বলবো দুঃসংবাদের বিষয়, হতভাগার বিষয়, দুর্ভাগার বিষয়। আর যারা আমরা রেসপেক্ট করি, ওনাদের পথাঙ্ক অনুসারে আমরা চলার জন্য চেষ্টা করি, ওনাদের মলফুজাত, ওনাদের উপদেশ বাণী অনুযায়ী আমরা আমল করার জন্য চেষ্টা করি, দেখেন আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, আমরা কখনো পরিপূর্ণভাবে করতে পারবো না, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। আলহামদুলিল্লাহ সেই শিক্ষাটা আমরা মেসেজ দিচ্ছি, দাওয়াত ইসলামের মাধ্যমে দিচ্ছেন, মাদিনী চ্যানেলের মাধ্যমে দিচ্ছেন। তো যে কথাটা বলতে যাচ্ছি, তো আমরাও যদি আমাদের আল্লাহর ওলিদেরকে মহব্বত করি,
এখানে একটা বিষয় রয়েছে, সেটা কি জানেন? এটা বাস্তবতাটা হচ্ছে আল্লাহর ওলিদের বিষয়ে আমার রব তাআলা একজন মুসলমানকে আল্লাহ তাআলার বান্দাদেরকে কি বলেছেন, এই বিষয়ে হয়তো আমরা অনেকে জানি
জানি না। জি, মাশাআল্লাহ,
যার কারণে গিয়ে আমাদের অন্তরে যেরকম মহব্বত থাকা দরকার সেই মহব্বতটুকু অনেকের মধ্যে নাই। এক তো এটা আমরা জেনে রাখি, আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, খবরদার নিশ্চয়ই আল্লাহর ওলিগণ যারা রয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের না কোনো ভয় না কোনো পেরেশানি, আল্লাহ তালা বলছেন যে যে আমার ওলির সাথে দুশ্মনী করে হিংসা রাখে বিদ্বেষ রাখে তো সে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করেছি
হাদিসে কুদসির মধ্যে
হ্যাঁ আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা করেছে একটু চিন্তা করুন আপনি যদি আল্লাহর ওলির সাথে বিদ্বেষ রাখেন আল্লাহর ওলিকে যদি আপনার অন্তরে এরকম নাউজুবিল্লাহ এরকম রাখেন তাহলে আল্লাহ তাআলা যদি আপনার উপর নারাজ হয় আপনার ঈমান কোথায় যাবে আপনার দুনিয়ার অবস্থা কি হবে আখিরাতের অবস্থা কি হবে আল্লাহ তাআলা বেহতর জানে সুতরাং আল্লাহর ওলিকে যদি পারেন মহব্বত করেন আর যদি আপনার যদি কোনো কারণে আপনি পারতেছেন না কমাস কম বেয়াদবি থেকে বেঁচে থাকেন
আল্লাহ হাফেজ
আচ্ছা তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কৌলের মধ্যে আসলে অনেক কৌল রয়েছে ওনার মজলিসের মধ্যে উনি মুরিদদেরকে এমন তরবিয়ত করতেন একেবারে বিগত আল্লাহর ওলিদের উনি যেভাবে আল্লাহর ওলি হিসেবে আজকে আমরা ওনার আলোচনা করছি উনিও বড় বড় আল্লাহর ওলিদের আলোচনা করে করে তরবিয়ত করতেন
সুবহানাল্লাহ
তো একটি এক জায়গায় উনি বলতেছেন যে তরিকতের বিষয় আহলে সুলুক যারা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার জন্য যেই তাদেরকে আহলে সুলুক অর্থাৎ রাস্তা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার রাস্তা তো এরকম যে বিষয় রয়েছে বলতে এদের নজদিক যারা আল্লাহওয়ালা এদের নজদিক পাঁচটা জিনিস এমন রয়েছে যেগুলোকে দেখা ইবাদত
আল্লাহু আকবার
যেগুলোকে দেখা ইবাদত তো তার মধ্যে প্রথমটা বললেন যে প্রথম বিষয় হচ্ছে সন্তান তারা মা বাবার দিকে দেখা এটা হচ্ছে ইবাদত
সুবহানাল্লাহ
মা বাবার দিকে দেখা ইবাদত এখন এটা বলে তিনি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারক কিন্তু তিনি বললেন যে আল্লাহ রাসূল এটা ইরশাদ করেছেন যেই সন্তান তার মা বাবাকে মহব্বতের আন্দাজে দেখল তাহলে তাকে আল্লাহ তাআলা হজ্জে মকবুলের সওয়াব দান করেন
আল্লাহ সুবহানাল্লাহ
তো এভাবে করে তিনি একটা ঘটনা পেশ করলেন মানে এক বান্দা সে অনেক গুনাহগার ছিল সে দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টিতে অনেক গুনাহগার ছিল তো সে যখন ইন্তেকাল করলো তো তাকে কেউ একজন খাবে দেখতেছে সে জান্নাতের অনেক উচ্চ মর্যাদায় আছে
সুবহানাল্লাহ
যেটা দেখেছে তো বলতেছে তাকে বেহেশতের মধ্যে হাজিরা যেভাবে কি চলাফেরা করতেছে হাজিদের সাথে সে ঘোরাফেরা করতেছে
সুবহানাল্লাহ
যে দেখছে দেখুন ওকে জিজ্ঞাসা করা হলো মানুষেরও এটা আশ্চর্য হয়ে গেল যে এর বিষয়ে এটা কীভাবে হলো আর তাকে জিজ্ঞাসা করলো স্বপ্নে যারা দেখছে তোমাকে আল্লাহ তাআলা এরকম এ দন এ সম্পত্তি নিয়ে আমাকে কেমনে দিল সে ব্যক্তি কী জবাব দিল এটা কিন্তু আমাদের জন্য শিক্ষার বিষয় তো সে ব্যক্তি বলল যে বলতে এটা তো ঠিক আমি গুনাহগার ছিলাম এটা ঠিক কিন্তু সাথে সাথে আমার একজন বুড়িমা ছিল আমার মা বৃদ্ধা ছিল আর আমি যখন এই ঘর থেকে বের হতাম তখন আমার মাকে আমি সালাম করতাম আর সালাম করার কারণে আমার মা আমার জন্য দোয়া করত আমার জন্য দোয়া করত কি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিক আল্লাহ তাআলা তোমাকে হজ্জের সওয়াব দান করুক
সুবহানাল্লাহ
এটা মা দোয়া করত আমার মার এই দোয়া আল্লাহ তাআলা তার কবুল হয়ে গিয়েছে আর এই কারণে আল্লাহ তাআলা আমার গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আমাকে সেরকম হাজিদের সওয়াব দিয়ে আমাকে হাজিদের সাথে
রেখেছে সুবহানাল্লাহ
তো এভাবে করে এই দেখেন যেমন কি একটা বুঝার জন্য বলতেছে তাহলে এই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তো মুরিদদেরকে কিভাবে তরবিয়ত করেছে এটা কিন্তু আমাদের জন্য তরবিয়ত কিভাবে তরবিয়ত করে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাচ্ছেন মা বাবার ইজ্জত শিখাচ্ছেন শুধু তাই নয় তিনি বলতে বলতে আরেকটা ঘটনা পেশ করলেন যে ঘটনাটা আমরা হয়তো অনেক সময় শুনেছি এটা হচ্ছে হযরত সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আল্লাহু আকবার ওনার ঘটনা শুনে আসলে আমারও উনি তো আরেকটা ঘটনা রয়েছে যেটা আমরা প্রায় সময় শুনে থাকি যেটা পানির ঘটনা এটা এটার মাধ্যমে অনেকে বলে যে ওনার বিলায়তের বিষয় আবার আরেক রিবায়েতে এভাবে বলা হচ্ছে ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনার এই বিলায়াত এই নিয়ামত এত সুলতানুল আরিফিন আপনি কেমনে হলেন তো উনি কী বললেন উনি বললেন যে যখন আমার বয়স 7 বছর ছিল 7 বছরের বাচ্চা তিনি আচ্ছা তো তিনি বলতেছেন আমি কোরআনে পাক এটা পড়ার জন্য আমার উস্তাদের কাছে গেলাম যখন উস্তাদের কাছে গেলাম তো তখন আমি কোরআনে পাককে পড়তেছি কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তো তিনি যখন এটা পড়লেন তো তিনি বললেন যে আমি উস্তাদকে জিজ্ঞাসা করলাম যে মানে এর মধ্যে কী বলেছে
জি
তো উস্তাদ বললেন যে আল্লাহ তাআলার হুকুম দিয়েছে যে মা বাবার খিদমত করার জন্য মা বাবার খিদমতকে লাজিম করেছেন আল্লাহু আকবার তিনি বলতেছেন যখন আমি এটা শুনেছি আমি সাথে সাথে আমি আমার মায়ের কাছে চলে গিয়েছি
সুবহানাল্লাহ
আল্লাহ আল্লাহ মায়ের কদমে আমি হাজির হয়ে আমি বললাম এই আম্মা জান আজকে আমি শুনেছি আল্লাহ তাআলা একটা হুকুম দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি কি সদাচরণ করো। তো মা বাবার এরকম হক, আপনি আমার জন্য একটু দোয়া করেন যেন আপনার হক আমি উত্তমভাবে আদায় করতে পারি।
সুবহানাল্লাহ,
দেখেন মা বাবার হক যেন উত্তমভাবে আদায় করতে পারে, মা বাবা থেকে
দোয়া নিচ্ছেন,
তিনি দোয়া নিচ্ছেন আল্লাহ আল্লাহ। তো এটাও বললেন, বললেন আমি যেন এভাবে আপনার হক আদায় করতে পারি, যেভাবে আল্লাহ তালা আপনার হক রেখেছে সন্তানের উপরে সেভাবে যেন আমি আদায় করতে পারি, সেভাবে যেন দোয়া করে। এরপর তিনি বলতেছেন, মা, ওনার মা কি করলেন, ওনার মা যখন এটা ওনার মাকে বলা হলো, তিনি বলতেছেন ওনার মা দুই রাকাত নামাজ পড়েছে, দুই রাকাত নামাজ পড়ে উনি আল্লাহ তালার দরবারে হাত তুলে দিয়েছেন, হাত তুলে দিয়ে স্পেশালভাবে এই বাইত বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্য দোয়া করেছেন। তো তিনি বলতেছেন আমার মায়ের দোয়ার কারণে আমি এরকম এই বিলায়াত, এই নিয়ামত আমি পেয়েছি। তো এখান থেকে তো একটা তো এটা যে মা বাবার খিদমত, এটা তো আসলে কোরআনে পাকে শুধু এক জায়গায় নেই, আর অনেক জায়গায় কোরআনে পাকে আরেক জায়গায় রয়েছে, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাহি, আল্লাহ তাআলা বলেন যে আমার শুকরিয়া, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। দেখেন যেখানে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে বলা হয়েছে সেখানে নিজের মা বাবার কথা বলেছে, আমাদের মা বাবার কথা আল্লাহ তাআলা বলে। তাহলে একটু চিন্তা করে দেখেন এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো মা বাবার খিদমতের বিষয় এটা এভাবে কিন্তু খাজা করিম নাওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এক এক বিষয় শিক্ষা দেন। তারপর আরেকটি এরপর যেটা এসেছে, যে এক নম্বর আমরা পাঁচটা বিষয় কিন্তু শুনলাম, এক নম্বর বিষয় হচ্ছে যে মা বাবার দিকে দেখা, এটা হচ্ছে ইবাদত। আচ্ছা, এরপর দুই নম্বর, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যে, একেবারে প্রত্যেক মুসলমানের জন্যে এটা, এর গুরুত্ব এটা বোঝা, এটা এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি আমাদের জীবনে দরকার, যে আমরা যদি এটা বুঝি তাহলে ইনশাআল্লাহ অনেক ফজিলত আমরা অর্জন করতে পারবো। সেটা কি? তিনি বলছেন কোরআনে পাককে দেখা, এটা হচ্ছে ইবাদত।
আল্লাহু সুবহানাল্লাহ।
কিন্তু এখন আমাদের ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে কোরআন পাক হচ্ছে বাস শুধু ওই রমজান আসলে কেউ কেউ নামাবে, আর না হলে তাও নাই। আমরা মুসলমান কিন্তু আমরা এখন এমন হয়ে গেলাম আল্লাহ তাআলা পাক কালাম যেটার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে রপ্ত হয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, সেই জিনিসটাই আমরা আমাদের থেকে দূরে রেখেছি। আর আল্লাহর ওলিদের শিক্ষা এটাই, তোমরা কোরআনে পাক তিলাবাত করো, কোরআনে পাক দেখাও ইবাদত, কোরআনে পাক পড়ো ইবাদত,
স্পর্শ করো।
রাজা গরিম নাস রহমতুল্লাহ তাআলা বলে যে কোরআনে পাক দেখে পড়ে তার জন্য তো দুইটা সওয়াব, একটা হচ্ছে দেখার সওয়াব, একটা হচ্ছে দরস সওয়াব। তো দুইটা সওয়াব।
আর খাজা পিয়া কোরআনের হাফেজও ছিলেন।
হ্যাঁ, আজকে ওনার শিক্ষা থেকেও, ওনার মূল পূজা থেকে এটা তো গ্রহণ করি যে কোরআনে পাক, আল্লাহ তাআলার পাক কালাম, এটাকে আমরা আঁকড়ে ধরি, এটাকে শিখি। আজকে আফসোসের বিষয় অনেকে তিলাবাত করতে জানে না,
জি
মুসলমান কিন্তু তিলাবাত করতে জানে না, তিলাবাত করতে বলে বাস। অনেকে তো এমনও হয়তো থাকবে কোরআনে পাকে কয়টা সূরা যদি জিজ্ঞাসা করে সে বলতে পারবে না কয়টা সূরা।
আল্লাহ,
আমরা মুসলমান,
আসল মদিনার সূরা তো দূরের কথা, যদি বলা হয় যে একটা সূরা ফাতিহা এটা সবাই জানে, যদি বলা হয় সহি শুদ্ধভাবে মানে যেভাবে তিলাওয়াত করা দরকার ইসরা ফাতিহাটা করুন, এরপর প্রায় 90% মানুষ মনে পারবে না, যারা 1% মানুষ বা যারা সহি শুদ্ধ শিখেছে বা যারা চেষ্টা করছে তারাই পারবে।
আর অধিকাংশ মানুষ কোরআনে পাকের তাজিমের বিষয়ে একটা ঘটনা বলি, এটা খাজা গরিম নাওয়াজ রহমতুল্লাহ তাআলা বলেছেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা
আল্লাহ,
তিনি একটি এবার বলতেছেন এক জায়গায়, অনেক লম্বা ঘটনা আমি শর্টকাটে বলছি, তিনি এক জায়গায় গেলেন। তো এক জায়গায় যাওয়ার পর সেখানে আপনার এই কোরআনে পাক, উনি যেখানে শুইলেন সেখানে কোরআনে পাক ছিল। এখন তিনি দেখলেন তো পায়ে সেদিকে কোরআনে পাক, উনি তাড়াতাড়ি উঠে গেলেন, উঠে বিভিন্ন জায়গায় ঘরে তাক থাকে না, উনি যেদিকে পা দেন সেদিকে একটা থাক ছিল, সেদিকে কোরআনে পাক। এখন তিনি কোনোরকম বুঝতে পারতেন সেটা রাখার আর জায়গা ছিল না, এখন তিনি আর অন্যদিকে পাওয়া দিতে পারতেছে না। তো এখন এটা তিনি খুব টেনশনে। তো শেষ পর্যন্ত তিনি কি করলেন, তিনি বললেন এটা যদি আমি যদি বাহির হয়ে যাই তাহলে ঠিক আছে, আমি যদি এটা বাহিরে রাখি মানে শোয়ার জন্য এটা বাহিরে রাখি, এটা কীভাবে হয়, কোরআনে পাক আল্লাহ তাআলা পাক কালামটা আমি বাহিরে রাখবো,
আল্লাহ
এটা আদব করে তিনি বাহিরে রাখেননি, তিনি সেখানে রাখলেন। আর সারা রাত তিনি ঘুম না গিয়ে সেখানে সে অবস্থায় তিনি রাত্রে যাপন করলেন, মানে ঘুম যান না,
মাশাআল্লাহ,
এটার আদব। তো বলা হচ্ছে উনি এটার কারণে আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিয়েছে,
সুবহানাল্লাহ,
এটার বিশ্বাস। মানে কোরআনে পাকের আদবের বিষয় অবশ্যই অনেক আমরা তো শুনে থাকি, কিন্তু এটাও একটা কোরআনে পাকের আদবের বিষয়। তো কোরআনে পাককে আমরা আদব করি, ঘরে তো রয়েছে,
তিলাওয়াত
আদব করি, এটাকে তিলাওয়াত করি, এটাকে মহাব্বত করি। আচ্ছা, এরপর হচ্ছে তৃতীয় নম্বর বিষয়, যেটাকে দেখা ইবাদত সেটা হচ্ছে ওলামা ইকরাম।
সুবহানাল্লাহ।
আফসোসের বিষয় হলো সত্য, আজকে এই জমানার মধ্যে হয়তো আমরা দেখি ওলামা ইকরামকে যেভাবে আসলে সম্মান করা দরকার সেভাবে করা হয় না। দেখুন, যারা যুগে যুগে যারা ওলামা ইকরামগণ এসেছে তাদের মাধ্যমেই কিন্তু আমরা দিনটা পেয়েছি। ওলামা ইকরামরা কিন্তু তারা কষ্ট করে কোরআনে পাককে হাদিসে পাককে গবেষণা করে তারা আমাদের কাছে পেশ করেছে। আজকে আফসোসের বিষয় এমনও শোনা যায়, যারা এত গবেষণা করে ইসলামকে আমাদেরকে এত সহজ করে দিয়েছেন তাদের বিষয়ে অনেকে কুটুকুটু কথা বলে, নাউজুবিল্লাহ, একটু চিন্তাও করে না। আমি কার বিষয়ে কথা বলছি, যারা সারা জীবন আল্লাহ তাআলার জন্য নিজেদের জানকে দিয়ে দিয়েছেন, সারাটি জীবন আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার খুশির জন্য দিয়ে দিয়েছেন, এদের বিষয়ে এরকম কুটুকুটু কথা বলা আফসোসের বিষয়। বর্তমান আমরা মুসলমান, কিন্তু যারা যাদের বদৌলতে আমরা মুসলমান, যাদের বদৌলতে আমরা ইসলাম পেয়েছি, তাদের বিষয়ে আমরা তাদের তাজেবের বিষয়ে আমাদের কোনো অবশ্যই। আচ্ছা, চতুর্থ বিষয় হচ্ছে তিনি বললেন যে আল্লাহ তাআলা পবিত্র কর কাবা শরীফের জিয়ারত কর। আসলে এর তো অনেক ফজিলত রয়েছে, তো এটাও দেখা ইবাদত। তো এটার মাধ্যমে কিন্তু এটাই যে যেন আল্লাহর বলির যারা আশিকিন রয়েছে তারা যেন এ মক্কা মদিনা জিয়ারতের জন্য যায়, যেন হজ করে। এদিকে কি করা, এদেরকে
ঝুঁকানি
আল্লাহ তাআলার তরফ, আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার ঘরের দিকে এটা কি করা, তাদেরকে মাইল করা।
আসলে
তো আল্লাহ তাআলার ঘর এই বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ দেখা এটাও কি ইবাদত। আর এটা তো বলা হচ্ছে কাবা শরীফের দিকে দেখে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়েছে।
সুবহানাল্লাহ। বেশক বেশক। আসলে আসলে দর্শক, আরাফাত হুজুর যে পানি সম্পর্কে খাজা পিয়ার বলেছেন এগুলো আসলে বাস্তবিক অর্থে আমাদের জন্য খুবই জরুরি। আর বিশেষ করে কয়েকটা পয়েন্ট যেগুলো বলেছেন, এমনি শুরু থেকেই তো আমরা নামাজের ব্যাপারে শুনেছি, তেলাওয়াতের ব্যাপারে শুনেছি, ওলামায়ে কেরামের ব্যাপারে শুনেছি, এগুলো কিন্তু অতীব জরুরি। এগুলোর ক্ষেত্রে যদি গাফিল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক লস হয়ে যাবে।
লাস্টের বিষয় যেটা পঞ্চম বিষয়টা হচ্ছে নিজের পীরের দিকে দেখা, এটাও কিন্তু এটাও কিন্তু কারণ কি, পীর তো সবসময় বাস মুরিদ যেন আল্লাহ তাআলাকে পেয়ে যায়, আল্লাহ রাসূলকে যেন পেয়ে যায়, এটা সচেষ্টা।
যে পীর মানে পীরের অন্য একটা শব্দ হচ্ছে শিক্ষক, মুর্শিদ, শিক্ষক, ইনি আমাদেরকে শিক্ষা
দেন, মানে যিনি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানোর জন্য আপনি যাকে কি করলেন, যাকে অ্যাকসেপ্ট করলেন।
ইনশাআল্লাহ আজকে আপনার থেকে দর্শকদের উদ্দেশ্যে শেষ মাদানী ফুল, যে আজকে আমরা শুনলাম খাজা পিয়ার বাণী সম্পর্কে, আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
দর্শকদের উদ্দেশ্যে খাজা পিয়ার আরেকটি শেষ পর্যায়ে বাণী এটা বলি, ইনশাআল্লাহ হয়তো আমরা শুনেছি, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করা নেক আমল করা থেকে উত্তম, পক্ষান্তরে বদকার লোকের সহচর্য বদ আমল করা থেকে নিকৃষ্ট।
জি,
তো সেই জন্য আমরা নেককার লোকদের সোহবতে থাকি। আলহামদুলিল্লাহ, আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলাম আমাদেরকে দিয়েছেন, নেককার সংগঠন দিয়েছেন, নেককার পরিবেশ দিয়েছেন, উত্তম পরিবেশ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা দাওয়াত সিমের সাথে সম্পৃক্ত হয়ে যাই, দিনই কাজ করি, সুন্নিয়তের খিদমত করি, বিশেষ করে মাদানী চ্যানেল দেখি, মাদানী কাফালায় সফর করি, এবং বিশেষ করে প্রত্যেক সপ্তাহে যেটা শনিবারে আমরা আমির আহলে সুন্নাত মাদানী
মুজাকারা,
নেককার সোহবত, যেটা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার মুরিদদেরকে করেছেন, মুসলমান জাতিকে করেছেন, সেই কাজটা আলহামদুলিল্লাহ আমরা আমির আহলে সুন্নাত করেছেন। আমরা এটা করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাত উপরে সুন্দর
ইনশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনাদের সবাইকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির উরস মুবারকের অসংখ্য অসংখ্য মুবারকবাদ। আপনারা আমাদের সাথে শুরু থেকে শেষ অবধি ছিলেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন। তো আল্লাহ করিম আমরা যারা শুরু থেকে এ পর্যন্ত যে যেভাবে এই অনুষ্ঠানকে ঘিরে সহযোগিতা করেছি, শরিক হয়েছি, আল্লাহ করিম সবাইকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার দিদার দ্বারা ধন্য করুক, ওনার ফয়েজ দ্বারা ধন্য করুক, এবং ওনার দেয়া বাণী মোতাবেক আমল করারও তৌফিক দান করুক। যেহেতু রজব শুরু হয়ে গেছে, আসলে চারিদিকে এখন বাহার বাহার, রজব, মেরাজ, রজব, মেরাজ, শাবান, শবে বরাত, এরপর রমজান, অর্থাৎ বাহারই বাহার সবদিকে এখন। তো ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা কোমর বেঁধে নিই ইবাদত করার জন্য, আর মাদানী চ্যানেল তো আপনাদের সাথে আছেই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং নেক হায়াত অতিবাহিত করার তৌফিক দান করুন।
আমিন।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
দরবার তব বড়ই আলিশান গো, আমার খোঁজা হয়নি কখনো বঞ্চিত ভিখারি তোমার খোঁজা, আমার খোঁজা পিয়া, আমার খোঁজা পিয়া।